চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইজতিমায়ে জিকির ও নাত নিয়ে। তো যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আজ্জাল কুরআনুল করিম থেকে তিলাওয়াত শ্রবণ করে থাকি, হামদে বারি তাআলা শ্রবণ করে থাকি এবং নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় যাওয়ার ইলতেজা, কালামে পাক, মনকাবাদ হয়ে থাকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আজকেও ইনশাআল্লাহ এগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে সামিল করা হবে। তো যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আরজ করব আপনারা ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানটি দেখার জন্য বসে যান, ইনশাআল্লাহ আজ্জাবাজাল অসংখ্য সওয়াবের ভাগিদার হতে পারবেন। আসুন আমরাও যারা এখানের মধ্যে উপস্থিত হয়েছি ইসলামী ভাইয়েরা, তারাও ভালো ভালো কিছু নিয়ত করে যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই ইজতিমায়ে জিকির ও নাতের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে কুরআনে করিম এর তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم। প্রিয় প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তো আসুন আমরা আল্লাহ এবং তার রসুলের রেজামন্দি হাসিল করার জন্য কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَاجْعَل لِّي وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم بريس لائب هيرا মনে রাখবেন, যখনই কুরআনে পাকের তিলাওয়াত হবে তখন আমাদের উপর ওয়াজিব হচ্ছে সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা। আমাদের সামনে কেউ যখন তিলাওয়াত করবে তখন আমাদের সকল কাজ করব কথাবার্তা বন্ধ রেখে আমরা যাতে কুরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আমরা সবাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, এটা মনে রাখবেন যে দরুদে পাক এমন একটি ওয়াজিফা, দরুদে পাক এমন একটি আমল। হযরত সাইয়েদুনা আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার সারমর্ম কিছুটা এরকম, কোন সন্দেহ ছাড়া দরুদে পাক এমন একটি আমল যা সব আমলের চেয়ে সর্বশ্রেষ্ঠ। জান্নাতের মধ্যে অবস্থানরত যারা ফিরিশতা থাকে তাদের জিকির হচ্ছে এই দরুদে পাক। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর ওই মালাইকারা ফেরেশতারা দরুদে পাক পাঠ করে তখন জান্নাত প্রশস্ত হতে থাকে, জান্নাত বৃদ্ধি পেতে থাকে। তাহলে চিন্তা করুন যে আমরা সেই নবীর উম্মত যে নবীর উপর জান্নাতের মালাইকারা দরুদে পাক পাঠ করে থাকে। তো আসুন আমরাও একবার মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এখন আমরা নাতখা ইসলামী ভাই থেকে কালামে পাক হামদে বারী তাআলা ইনশাআল্লাহ শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইকা ইয়া Allah, 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 তুমি অনন্ত তোমার আলি আলি তুমি অনন্ত তুমি অনন্ত তোমার আলি আলি তোমার সত্তা উর্ধে
Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ
দর্শকবৃন্দ, হামদে বারি তালা আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা জিকির হয়েছে। আজকে আমরা শ্রবণ করব সবচেয়ে শ্রেষ্ঠ যিনি আশিকে রসুল ছিলেন, আর সেই মহান সাহাবীর কথা, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন রসুলের পরামর্শদাতা। কি ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা আশিকে শাহিন শাহে আনোয়ার। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পছন্দের বিষয় তিনটি। আচ্ছা, আমরা এখানে অনেকে আশিকে রসুল দাবি করি এবং বলে থাকি আমি আলহামদুলিল্লাহ আশিকে রসুল। কারো থেকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলুন আপনার পছন্দের বিষয় কি, আমরা হয়তোবা আমাদের দুনিয়াবি ক্যাটাগরিতে বিভিন্ন ইচ্ছার কথা, পছন্দের কথা বলবো। কারো থেকে একটা পছন্দ লাগে তো কারো কাছে অন্যটা পছন্দ লাগে, কারো কাছে গাড়ি বাড়ি পছন্দ হয় তো কারো কাছে দুনিয়াবি সম্পদ অর্থ এগুলো পছন্দ হয়। কিন্তু শুনুন, সবচেয়ে বড় মাপের যিনি আশিকে রসুল, সে মহান ব্যক্তিত্ব, সে মহান সাহাবি সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আপনার পছন্দের বিষয় কি, তখন সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পছন্দের বিষয় তিনটি। উনি বলছেন, নাম্বার এক, আমার পছন্দের তিনটা বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের জিয়ারত করতে থাকা। আশিকে রসুলের পছন্দের বিষয় কি দেখুন, সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন যে আমার তিনটা পছন্দের বিষয়ের মধ্যে প্রথম নাম্বার পছন্দ হচ্ছে আমি যাতে আমার আকা ও মাওলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের জিয়ারত করতে থাকি। নাম্বার দুই, সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমার দুই নাম্বার পছন্দের বিষয় হলো আমার সমস্ত সম্পদ যাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ব্যয় করি, এবং আমার আকায়ে দোজাহান নবিয়ে পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল আমাকে যেভাবে উপকার দিয়েছে সেভাবে অন্য কারো মাল আমাকে উপকার দেয়নি। যে সাইয়যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ আমার আকা আলিহি সালাতু সালামের কদমে ব্যয় করেছেন, কুরবান করে দিয়েছেন। এবং নাম্বার তিন, ওনার তিন নাম্বার পছন্দের বিষয় ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকা। আমার আকা আলিহি সালাতু সালামের দরবারে গিয়ে শুধু হাজিরি দেওয়া, উপস্থিত থাকা, এই তিনটা ছিল সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের বিষয়। এজন্যই তো খুব সুন্দর বলেছেন, মেরে তো আপ হি সব কুছ হে রহমতে আলম, মেরে তো সব কুছ, মেরে তো আপ হি সব কুছ হে রহমতে আলম, মে জি রাহা হু জামানে মে আপ হি কে লিয়ে, মে জি রাহা হু জমানে মে আপ হি কে লিয়ে, তুমারি ইয়াদ কো কেসে না জিন্দগি সমঝু, تمہاری یاد کو کیسے نہ زندگی سمجھو، یہی تو ایک سہارا ہے زندگی کے لیے۔ تو پلیز سمی بھائیرا، کینوئی بہ ہمرا ہمارے سب کچھ آقا علیہ الصلوۃ والسلام কদমে কুরবান করব না? কেননা আমরা আকা আলহি সালাত সালামের নামে আমাদের জান কুরবান করব না, কেননা এই জিন্দগি এই জীবন পেয়েছি তো ওনার সাদকায়। এই জাহানে আমরা রয়েছি, এই জাহানের নিয়ামত ভোগ করছি, সেটা তো আমার আকা আলহি সালাত সালামের সাদকায়। তো কেনই বা আমরা আকা আলহি সালাত সালামের সানমান গাইব না? কেনই বা আমরা আকা আলহি সালাত সালামের নাম জিকির বুলন্দ করব না? কেনই বা আমরা আশিকান রসুলরা আমরা সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পছন্দের বিষয় বলেছেন সেগুলোর উপর আমরাও আমল করব না? তো প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জীবন যতদিন থাকবে আকা আলহি সালাত সালামের শান মান মহত্ব এগুলো গাইতেই থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসলে এখন আমরা আমার আকা আলহি সালাতু সালামের শানে একটি নাতে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলহি ওয়াসাল্লাম।
তীরে কদমোঁ মে জো হে গায়র খামো ক্যা
সোনার মদিনা
بوشم تو تھا کہ مدینار باغانے شدا بوشم تو تھا کہ مدینار باغانے ایشے دیکھو شونالی شوئے کھانے ایشے دیکھو شونالی شوئے کھانے امر پران مدینار ایشان جے امر شونر مدینار ایشان جار کونائی نورا چیمی شے جار کونائی نورا چیمی
এই নাতের মধ্যে বলা হচ্ছে যায় মদিনায় পাক মদিনা শরীফ জাদাহুল্লাহু শারফা ওয়া তাযিমার মধ্যে প্রত্যেকটা গলির মধ্যে প্রত্যেকটা বাজারের মধ্যে প্রত্যেকটা কোণার মধ্যে নূর আর নূর। তা আমরা কেনই বা মদিনা শরীফের ধ্যান করব না, কেনই বা আমরা নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব? আমরা সবাই একসাথে মিলে নাত পরিবেশনকারীর সাথে পাঠ করি।
সোনার মদিনার ঈশান যে যার কোনায় কোনায় নূরা চিমিশে যার কোনায় কোনায় নূরা চিমিশে আমার প্রিয় মদিনার ঈশান যে আমার প্রিয়
আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সফরুল মুজাফফরের ২৫ তারিখ আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নত ওলিয়ে নিয়ামত আজিমুল বরকত আজিমুল মর্তবত পরওয়ানায়ে শামায়ে রিসালাত মুজদ্দিদে দীন ও মিল্লত হামিয়ে সুন্নত মাহিয়ে বিদআত আলিমে শরীয়ত পীরে তরিকত বাইসে খৈর ও বরকত হজরত আল্লামা মাওলানা আল হাজ আল হাফিজ আল কারি শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির উরস মুবারক। পুরো দুনিয়ার মধ্যে শানদার ভাবে পালন করা হয়ে থাকে। ইনশাআল্লাহ আজওয়াজাল দাওয়াত ইসলামের মহলেও আলা হজরতের চর্চা তো সবসময় করা হয়, আমরাও আলা হজরতের তাজকিরা শুনবো, আলোচনা শুনবো। তো আলা হজরত কে ছিলেন? আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 4 দিন হয়েছিল, কত? 13 বছর 10 মাস 4 দিন হয়েছিল, তখন তিনি তার পিতা বিখ্যাত তর্কশাস্ত্রবিদ মৌলানা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট দুনিয়ার যাবতীয় প্রচলিত জ্ঞানের শিক্ষা সম্পন্ন করে তার নিকট থেকে শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। যেদিন সনদ গ্রহণ করেন সেদিনই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি প্রশ্নের জবাবে ফতোয়া লিখে জীবনের প্রথম ফতোয়া দানে কৃতিত্ব অর্জন করেন। চিন্তা করুন, 13 বছরের বালক যদি ফতোয়া দেয় তাহলে আমরা কি অবাক হয়ে যাব না? কিন্তু আলা হজরত কি ছিলেন, কেমন ছিলেন উনি? উনি মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সের মধ্যে জীবনের প্রথম ফতোয়া লিখেছিলেন। ওনার ফতোয়াটা নির্ভুল আর সঠিক দেখে ওনার পিতা ওনাকে ফতোয়া দানের ক্ষমতা অর্পণ করলেন। এরপর তিনি তার শেষ জীবন পর্যন্ত ফতোয়া দিতে থাকেন। এজন্যই তো আজকে যতই ওলামায়ে আহলে সুন্নাত রয়েছেন, যতই আলেমে দ্বীন রয়েছেন, যতই তলাবা রয়েছেন, যতই দ্বীন ইসলামের ছাত্ররা রয়েছেন, সকলেই আলা হজরতের কিতাব অধ্যয়ন করে থাকেন। দেখুন, আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি এমন ব্যক্তিত্ব, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ছিলেন এবং যার চর্চা আজ পর্যন্ত ইনশাআল্লাহ আজওয়াজাল কিয়ামত পর্যন্ত চর্চা হতে থাকবে। আলা হজরতের অবদান দীন ইসলামের জন্য কতটুকু সেটা আমরা কখনো বলে শেষ করতে পারবো না, এবং অনেক বিষয়ে ওনার জ্ঞান ছিল। তো আসুন ইনশাআল্লাহ আজওয়াজাল আলা হজরতের লিখিত একটি কালাম আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া
যখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বিতীয়বার হজ করতে গিয়েছেন, তখন উনি হজের কার্যক্রম সম্পাদন করে মদিনায়ে তাইয়েবা জাদাহাল্লাহু শারফা ওয়া তাযীমা দিকে যখন গেলেন এবং রওজায়ে আকদাসের সামনে যখন দাঁড়ালেন, এই তামান্না নিয়ে যে আকায়ে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাব, এই তামান্না নিয়ে যখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি রওজায়ে আকদাসের সামনে আদবের সহকারে সালাতু সালাম পাঠ করতে লাগলেন, তখন ওনার দিদার নসিব ছিল না। উনি সালাতু সালামটা পাঠ করতে লাগলেন কিন্তু ওনার তখনও দিদার নসিব ছিল না। তখন আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আদবের সহকারে রোজাই আকদাসের সামনে বসে গেলেন এবং হাত বেঁধে এই কালামে পাকটি পড়তে লাগলেন। ও সুয়ে লাল আজার ফিরতে হ্যায় তেরে দিন এ বাহার ফিরতে হ্যায়। এটার অর্থ কি? যে হে বাহার, হে বসন্ত, আন্দোলিত হও, এজন্য যে তোমার বসন্তের উপর বসন্ত আগমন। ওই দেখো মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লালাজারের দিকে অর্থাৎ বাগানের দিকে তশরিফ আনছেন। এর পরের লাইন হচ্ছে কই কিউ পুছে তেরি বাত রজা, কই কিউ পুছে তেরি বাত রজা, তুজসে শেহদা হাজার ফিরতে হ্যায়। এখানে আলা হযরত কুত্তা বলেছিলেন কিন্তু লেখক এটাকে শেহদা অর্থাৎ আশিক ব্যবহার করেছেন। তো যখনই এই কালামে পাক আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জবান থেকে জারি হচ্ছিল তখন সাথে সাথে আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিদার দিয়ে দিলেন। স্বয়ং এই চোখ দিয়ে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন। এজন্যই তো বলেছেন তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, মেরে চশমে আলম সে ছুপে জানে ওয়ালে। তো ওই কালামে পাকটি ও সুয়ে লাল আজার ফিরতে হ্যায়,
সুয়ে লাল আজার ফিরতে হ্যায়, ও সুয়ে লাল আজার ফিরতে হ্যায়, তেরে দিল এ বাহার ফিরতে
সত্যকার নিষ্ঠার সাথে, যখন সত্য অন্তরে, যখন ইখলাসের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের তামান্না করেছেন, তখন আমার আকা আলাইহি সালাতুসাল্লাম দিদারও দিয়ে দিয়েছেন। আচ্ছা, অনেকে তো স্বপ্ন যোগে দেখে কিন্তু ওনার জাগ্রত অবস্থায় দেখা নসিব হয়েছে। এজন্যই তো বলেন না যে তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, মেরে চশমে আলম সে ছুপে জানে ওয়ালে।
তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা
আলম রে।
আমরা তো অনেকে আশিকের রসুল দাবি করি, কিন্তু একটু চিন্তা করি আমার আপনার মধ্যে সুন্নতের অনুসরণ কতটুকু রয়েছে, সুন্নতের আমল আমাদের মধ্যে কতটুকু রয়েছে একটু দেখুন এবং শ্রবণ করুন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাইহি আল্লাহ আল্লাহ, ওনার ঘুমানোর মধ্যেও কি পরিমাণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল। যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাইহি ঘুমাতেন, ঘুমানোর সময় ওনার হাতের বৃদ্ধাঙ্গুলিকে শাহাদাতাঙ্গুলের সাথে লাগিয়ে দিতেন এবং এমন ভাবে মিলিয়ে ঘুমাতেন যাতে আঙ্গুল দ্বারা আল্লাহ শব্দ গঠিত হয়। অর্থাৎ ঘুমানোর সময় বৃদ্ধাঙ্গুল আর শাহাদাতাঙ্গুলকে এমন ভাবে মিলিয়ে ঘুমাতেন যাতে ওনার হাত মুবারকের মধ্যে আল্লাহ শব্দটি লেখা উঠে। তিনি রহমাতুল্লাহি তাআলাইহি কখনো পাকে প্রসারিত করে ঘুমাননি, বরং ডান কাত হয়ে শুয়ে উভয় হাতকে যুক্ত করে মাথার নিচে রাখতেন আর পা মুবারকগুলোকে জড়ো করে ঘুমাতেন যাতে ঘুমানোর সময় তার শরীর দ্বারা মুহাম্মদ শব্দ গঠিত হয়। একটু চিন্তা করুন, আমরা কেউ চিন্তা করেছি যে আমিও ঘুমানোর সময় আমার অবয়ব দ্বারা যাতে আমার আকাইলি সাল্লামের নামটা প্রকাশ পায়, বা আমার অবয়ব দ্বারা যাতে আল্লাহ তাআলার সেই পাক নাম প্রকাশ পায়। দেখুন কেমন কত বড় মাপের আশিকের রসুল হলে ওনার চিন্তাধারার মধ্যে এগুলো আসতে পারে। এই জন্যই তো বলতেছেন, নামে খোদা হে হাত মে, নামে নবী হে জাত মে, মোহরে গোলামি হে পড়ি, লিখে হুই হে নামে দো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যখন কোনো সুন্নতের আমল ওনার সামনে আসতো তখন সেটা উনি ছেড়ে দিতেন না, উনি এতই সুন্নতের পাবন ছিলেন, এতই সুন্নতের অনুসরণকারী ছিলেন। কিন্তু আমি আপনি আশিকের রসুল দাবি করি কিন্তু নামাজের মধ্যে নেই, আশিকের রসুল দাবি করি সুন্নতের মধ্যে নেই, আশিকের রসুল দাবি করি আকালিহি সালাতু সালামের ফরমানের মধ্যে নেই, আশিকের রসুল দাবি করি কিন্তু আমাদের মুখের মধ্যে দাড়ি নেই, আশিকের রসুল দাবি করি আমাদের সুন্নত মোতাবেক পোশাক নেই, আশিকের রসুল দাবি করি আমাদের মাথার মধ্যে পাগড়ি শরীফের টাচ সাজাতে পারি না। তো কোন আশিকের রসুল আমরা? একটু চিন্তা করি, একটু জাস্টিফাই করি, যখন আমি কবরের মধ্যে যাব ঠিক তখনই আমার আকা আলিহি সালাতু সালাম যখন তশরিফ আনবেন আর আমার আকা আলিহি সালাতু সালাম গোলামকে যখন দেখে বলবেন যে এই তো আমার গোলামের অন্তর্ভুক্ত নয়, তখন আমি আপনি কোথায় যাব? যখন কবরের মধ্যে আমার আকা আলিহি সালাতু সালাম আসবেন, তিনটা প্রশ্ন করা হবে না? প্রত্যেকটা মুসলমানকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, তোমার রবকে, তৃতীয় প্রশ্ন, তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন, আমার আকা আলিহি সালাতু সালামকে আনা হবে, আমার আকা আলিহি সালাতু সালাম আমাদের কবরে তশরিফ আনবেন এবং ফেরেশতারা জিজ্ঞেস করবে এই ব্যক্তি সম্পর্কে তোমার মত কি, ওনাকে কি তুমি চিনো? তখন আমরা কি জবাব দিব? যারা সুন্নতকে অনুসরণ করতো না দুনিয়াতে থাকা অবস্থায়, যারা আকা আলিহি সালাতু সালামের সুন্নত থেকে দূরে থাকতো, যারা নিজের হাতে আকা আলিহি সালাতু সালামের সুন্নত দাড়িকে কেটে ফেলতো, তারা কবরের মধ্যে কি জবাব দিবে? আচ্ছা এটা চিন্তা করুন, যদি যখন কবরে আমার আকা আলিহি সালাতু সালাম আসবেন এবং বলবেন যে এটা তো আমার উম্মতের মধ্যে না, এ তো আমার উম্মত নয়, তখন কি জবাব দিব? তখন আমার আপনার কি হবে? তখন আমাদের জন্য আচ্ছা যে তিনটা প্রশ্নে কামিয়াব হবে সেই তো জান্নাতি হবে, তাই না? তাহলে আমি যদি প্রথম দুইটা প্রশ্ন পারিও, তৃতীয় প্রশ্ন যদি আমি ফেল হয়ে যাই, তাহলে আমার জন্য জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। আমার আকা আলিহি সালাতু সালাম যদি একবার ইনকার করে দেয় এটা আমার গোলাম নয়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা জীবিত রয়েছি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যাতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করি, যাতে আমরা আকাই দোজাহান সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কদম বা কদম অনুসরণ করতে পারি। হে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী এটাই চায়, দাওয়াত ইসলামী আর কোনো উদ্দেশ্য নেই, দাওয়াত ইসলামী এটাই চায় যাতে আমরা সবাই হাকিকি আশিকের রসুল হয়ে যাই, যাতে আমরা সত্যিকার অন্তরে আকায়ে দোজাহান সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে ওনার সুন্নতকে অনুসরণ করতে পারি। একটু দেখুন না, আজকে আমাদের মধ্যে অনেকে এখানে এমনও ছিল যারা টুপি পরতো, লজ্জাবোধ করত, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদের মাথায় পাগড়ি শরীফের তাজ সাজিয়ে দিয়েছেন, আজ আমাদের মতো নজওয়ানদেরকে দাড়ি সাজিয়ে দিয়েছেন। এটাই তো দাওয়াত ইসলামের উদ্দেশ্য, এটাই তো দাওয়াত ইসলামের কাজ, যাতে আমি আপনি আল্লাহ তা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মত পথ অনুসরণ করতে পারি, আমি আপনি যাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফরমানের উপর আমল করতে পারি। দেখুন, আজকে অনেকে দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার উদ্দেশ্যের কারণে, দুনিয়ার চাকচিল্যের কারণে অনেক সুন্নত পালন করতে পারে না, বা সুন্নত পালন করতে চাইলেও লজ্জাবোধ করে। কিন্তু আমাকে আপনাকে দাওয়াত ইসলামী দেখুন সুন্নতের উপর শুধু আমল করতে শিখায়নি, বরং সেগুলোকে প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে আমি আমার মধ্যে ধারণ করব সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছেন। দেখুন না, আজকে আমাদের চিন্তাধারার মধ্যে অনেকের আসতো যে হাই, দাড়ি রাখলে আমরা তো চাকরি করতে পারবো না, দাড়ি রাখলে তো হয়তো বা আমরা আমাদের বিভিন্ন সেক্টরে আমরা যেতে পারবো না। কিন্তু দেখুন, দাওয়াত ইসলাম এই জেহেন দিয়েছে, যদি সুন্নত অনুসরণ করতে পারো তাহলে দুনিয়া তোমার পেছনে যাবে, যদি তুমি আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর আমল করো তাহলে দুনিয়া তোমার পেছনে চলবে। সত্যি আজ আমরা সুন্নতের উপর আমল করছি, আর দুনিয়ায় একটু জিজ্ঞেস করুন না কোনো এক আশিকের রসুল থেকে, যিনি পাগড়ি শরীফের তাজ সাজান, যিনি দাড়ি মোবারক সাজান, তিনি সুন্নতের লিবাস পরিধান করেন, তার সম্মানই সম্মান দুনিয়াতে, তার সম্মানই সম্মান। চিন্তা করুন, সুন্নতের উপর আমল করার কারণে দুনিয়াতে যদি এত সম্মান থাকে তাহলে আখিরাতে কতই না সম্মানের অধিকারী হব আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে করিমার উপর আমল করার তৌফিক দান করুন। আসুন এখন আমরা আরেকটি কালামে পাক শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অতিশীতল হাওয়া
কল
Oh,
চাইলে দর্শক বৃন্দ, আমরা আলা হজরতের তাজকিরা করছিলাম, আলা হজরতের আলোচনা করছিলাম। আলা হজরত আমরা আকা আলিহি সালাতামের দরবারে কতটুকু মকবুল ছিলেন আসলে আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর কাছে আলা হজরতের মকাম কেমন ছিল? পঁচিশে সফর 1340 হিজড়ি বাইতুল মুকাদ্দাসে একজন সিরিয় বুজুর্গ স্বপ্নে নিজেকে রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত দেখতে পেলেন। তিনি সমস্ত সাহাবে কিরামদেরকেও রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত দেখতে পেলেন। মজলিসে কারো কোনো সারা শব্দ নেই, মনে হলো সবাই যেন কারো আগমনের অপেক্ষায় আছেন। সেই সিরিয় বুজুর বিনয়ীভাবে হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক, আমাকে একটু বলুন কার অপেক্ষা করা হচ্ছে? অর্থাৎ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরাম আলিহি মুরিদওয়ানে বসে রয়েছেন, কার জন্য অপেক্ষা করছেন? তখন আল্লাহর নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইশাদ করেছেন শুনুন একটু। ইশাদ করলেন, আমরা আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। আহমদ রাজা উনি কে চিনেন? উনি হচ্ছেন আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। তখন সেই সিরিয় বুজুর্গ আরজ করলেন, হুজুর আহমদ রাজা কে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনি হলেন হিন্দুস্তানের বেরেলির অধিবাসী। যখন ওই সিরিয় বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহি জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর সেই সিরিয় বুজুর্গ মাওলানা আহমদ রাজা রহমাতুল্লাহি তাআলা আলাইহির খোঁজে হিন্দুস্তানের বেরেলির দিকে রওনা হয়ে গেলেন। যখন তিনি বেরেলি শরীফ পৌঁছলেন, তখন তিনি জানতে পারলেন সেই দিনই পঁচিশে সফর 1340 হিজড়ি সেই সত্যিকার নবী প্রেমিক এই পৃথিবী ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এটি ছিল ওই দিন যেদিন তিনি স্বপ্নে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন যে আমরা আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। একটু চিন্তা করুন, আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় মাপের আশিকে রসুল! আমরা তো নিজেকে নিজে এমনিতেই আশিকে রসুল দাবি করি। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন আশিকে রসুল ছিলেন যে তিনি যখন ইন্তেকাল করলেন, ওইদিকে আমার আকা আলিহি সালাতু সালাম সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ানগণদেরকে মজলিস সহকারে বসেছিলেন, কার অপেক্ষায়? আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলিহির অপেক্ষায়। প্রিয় ইসলামের আসুন এখন আমরা নাতখা ইসলামের থেকে আরেকটি কালামে পাক শ্রবণ করব। ওই কালাম যে কালামের মধ্যে মৃত্যুর আলোচনা রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, মওত একদিন আসবেই আসবে, আমরা পূর্বেও আলোচনা করেছি, মত এটা নির্ধারিত, কারো আগে বা কারো পরে। কিন্তু মতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, কতটুকু তৈয়ারি করেছি আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য অনেকটুকু সময় ব্যয় করি, আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রী পরিবার পরিজনদের জন্য অনেক সময় ব্যয় করে, অনেক কুরবানি দিয়ে আমি আমার পরিবারদেরকে কিভাবে সুখে রাখতে পারবো সেই চিন্তা ভাবনা আমরা করি, সেই সময় আমি ব্যয় করি। কিন্তু আমি কখনো একা বসে এটাই চিন্তা করেছি যে আমাকে মৃত্যু বরণ করতে হবে, এটার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? আমাকে একদিন মৃত্যু বরণ করতে হবে, আমাকে একদিন মরতে হবে, এটার জন্য আমি কতটুকু এখনো প্রস্তুত রয়েছি সেটা কখনো আমরা চিন্তা করেছি? কখনো হয়তোবা আমরা চিন্তা করিনি। কেউ হয়তোবা আমরা একা বসে এটা চিন্তা করেছি যে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, যখন আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবেন তখন আমাদের ক্যাফিয়াত কেমন হবে, যখন আমি কবরে যাব তখন আমার ক্যাফিয়াত কেমন হবে, আচ্ছা যখন আমাকে কাফন দাফন পরানো হবে, গোসল করানো হবে তখন আমার ক্যাফিয়াত কেমন হবে, এগুলো কখনো চিন্তা করার চেষ্টা করেছি? হয়তোবা না। কোথায় বা আমার সময়, কোথায় বা এগুলো চিন্তা করার টাইম? আমরা তো দুনিয়ার কাজে এতই মত্ত, এতই ব্যস্ত, এতই বিজি যে মরতে হবে তাও ভুলে গিয়েছি। বাস্তবই কি আমাকে যে মরতে হবে তাও আমি ভুলে গিয়েছি। দেখুন না, আজ আমরা কোনো ফাংশনের জন্য, আজকে আমাদের কোনো আত্মীয় স্বজনের যদি বিয়ে হয় তাহলে তার এক সপ্তাহ আগে থেকে আমি প্রিপারেশন নিই, আর যদি আমার এক্সাম হয় তার এক মাস আগে থেকে প্রিপারেশন নিই, কিন্তু মরতে হবে এটা নিশ্চিত তা জেনেও আমি কোনো প্রিপারেশন নিচ্ছি না। আচ্ছা, পরীক্ষার টাইম তো আগে পরে হয় তাই না? বিয়ের টাইম আগে পরে হয়, বিভিন্ন ইন্টারভিউ আগে পরে হয়, কিন্তু মৃত্যু আগে পরে হবে না। আমার তকদিরে যেদিন লেখা রয়েছে সেদিনই চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস, পরীক্ষার ডেট আমার জানা হয়ে যায় কিন্তু মৃত্যুর ডেট আমার জানা আজকেও আসতে পারে, আজকে ঘুমের মধ্যেও আসতে পারে, বা এখান থেকে কেউ এখান থেকে জীবিত অবস্থায় কেউ ঘরে যেতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। এখানেও আমাদের কারো কারো মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু কোনো টেনশন আছে এ নিয়ে? কোনো চিন্তা ফিকির রয়েছে আমাদের এ নিয়ে? কোথায় বা চিন্তা! আরে ভাই, এখনো তো মাত্র যৌবন অতিক্রম করছি, মৃত্যু তো অনেক দূরে, বৃদ্ধ হব তারপর মৃত্যুবরণ করব। জিজ্ঞেস করুন তাদের যারা ছোট ছোট বাচ্চাকেও হারিয়েছে, জিজ্ঞেস করুন তাদের যাদের ঘর থেকে যুবককেও মৃত্যুবরণ করতে হয়েছে, জিজ্ঞেস করুন তাদের যাদের একদিনের বাচ্চাও মৃত্যুবরণ করেছে, করেনি, একদিনের বাচ্চাও তো মৃত্যুবরণ করে। তাহলে সেখানে আমি কিসের ভরসা নিয়ে, কিসের আশা নিয়ে আমি মৃত্যুবরণ আরো পরে করব সেটা চিন্তা করছি? প্রিয় ইসলামী ভাইয়েরা একটু চিন্তা করুন, রুহ চলে গেলে চোখ বন্ধ, রুহ চলে গেলে চোখ বন্ধ, আর চোখ বন্ধ হলেই আমার পরকালের জীবন শুরু, পরকালের জীবন শুরু হয়ে যাবে। আর পরকালের জীবন শুরু হয়ে যাওয়া মানে এটা অনেক কঠিন, অনেক কঠোর সময়টা, কিন্তু আমরা দুনিয়াতে যেভাবে অতিক্রম করছি তার চেয়েও অনেক কঠিন এবং কঠোর হবে একজন গুনাহগারের জন্য মৃত্যুর পরবর্তী জীবন। যারা নেকির কাজ করতে করতে মারা যাবে তাদের তো পরবর্তী জীবনে কোনো টেনশনই নেই, কিন্তু আপনি আমি চিন্তা করি, আমি কি সেই নেককারদের কাতারে রয়েছি নাকি গুনাহগারদের কাতারে রয়েছি? যদি গুনাহগারদের কাতারে থাকি তাহলে টেনশন করার বিষয়, কেননা চোখ বন্ধ হলেই কবরে নামিয়ে দেয়া হবে, যেখানে নাই কোনো আলো, নাই কোনো বাতি, নাই কোনো ফ্যান, নাই কোনো হাওয়া, নাই কোনো খাবার, নাই কোনো নিয়ামত, সেখানে একাকিত্ব, সেখানে নেই কোনো আত্মীয় স্বজন, কিভাবে থাকবো আমরা? এজন্যই বলা হয়ে থাকে না যে মরণের যন্ত্রণা কিভাবে সইব ইয়া রাসূলুল্লাহ?
মরণে
এমন একটি ডাল পালা বিশিষ্ট, কাটা বিশিষ্ট ডাল, এটা যদি কোনো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তখন এটাকে টানলে যেরকম ব্যথা, অর্থাৎ এটার অর্ধেক অংশ বাইরে আর অর্ধেক অংশ ভেতরে থাকলে যে পরিমাণ ছটফট করতে থাকে, মৃত্যু তার চেয়েও বেশি কঠিন হবে, মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও বেশি কঠিন হবে। বলা হচ্ছে একটা মুরগিকে জবাই করলে সেটা যেভাবে ছটফট করতে থাকে মৃত্যুর সময় ছটফট, সেটা তার চেয়েও বেশি কঠিন হবে। এজন্যই তো আমরা আর্জি জানাচ্ছি মরণের যন্ত্রণা কিভাবে সইব ইয়া রাসূলুল্লাহ?
মরণে যন্ত্রণাকে মনে সইব ইয়া
আছে, গরম লাগলে ফ্যান ছেড়ে দিচ্ছি, আলো না পেলে ভয় লাগে লাইট ছেড়ে দিচ্ছি, কবরের মধ্যে তো চাইলেও কিছু করতে পারবো না। আমার গরম লাগছে কবরের মধ্যে, ফ্যানের কোনো ব্যবস্থা হবে না। অন্ধকারের মধ্যে ভয় পাচ্ছি, লাইটের কোনো ব্যবস্থা হবে না। খিদে লাগছে, খাবারের কোনো ব্যবস্থা হবে না। আত্মীয় স্বজন নাই, মা বাবাকে মনে পড়ছে, পাশে কেউ থাকবে না। একটু চিন্তা করি আর এই কালামটা শ্রবণ করি।
Yeah.
মাশাআল্লাহ মারহাবা। প্রিয় ইসলামী ভাইরা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটাই আরজ করব যে জীবন খুবই সংক্ষিপ্ত, আমরা সবাই সংশোধনের দিকে যাই, কেননা সংশোধন ছাড়া কোনো উপায় নেই, নেককার হওয়া ছাড়া কোনো উপায় নেই, কেননা গুনাহগারদের ধ্বংসই আর ধ্বংস, কিন্তু নেককারদের মর্যাদা দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে, কবরেও রয়েছে। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সবাই নেকির কাজ করব, এবং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাত সহকারে ওয়াক্ত মোতাবেক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। ইনশাআল্লাহ দেখবেন নামাজ পড়ার মাধ্যমে আপনার জীবনের সমস্ত কাজ সহজতর হয়ে যাবে, আপনার যত মুসিবত রয়েছে দূর হয়ে যাবে, বাধা বিপত্তি রয়েছে দূর হয়ে যাবে, টেনশন রয়েছে দূর হয়ে যাবে, কষ্ট রয়েছে দূর হয়ে যাবে। আমরা কষ্টের সময়, পেরেশানির সময় একে অপরকে বলি, কেন ভাই? কোনো মুসলমানকে যদি বলি হয়তোবা সে তিনি আমাকে সহানুভূতি দিবেন, কিন্তু আমার কষ্টকে দূর করতে তিনি পারবে না, আমার মুসিবতকে তিনি দূর করতে পারবে না। কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার রব তাআলার সাথে কথোপকথনের মধ্যে জড়িত হয়ে যাব, ইনশাআল্লাহ রহমান আমার মালিক আমাকে এ থেকে উদ্ধার করবে, আমার আল্লাহ তাআলা এ থেকে আমাকে পথ দেখাবে, মুসিবত দূর করে দিবে। তো আমরা কেনই বা মালিককে ছেড়ে মাকলুকের কাছে যাই? আমাদের উচিত আমাদের মালিকের কাছে, আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা যাতে ফরিয়াদ জানাই, সমস্ত মুসিবতের সময়, সমস্ত পেরেশানির সময় আমি যাতে আমার আল্লাহ তাআলার কাছে আরজি জানাই, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। এবং আপনাদের কাছে অবশ্যই আরজ করব, দাওয়াত ইসলামের এই মেহফিলের আয়োজন করার উদ্দেশ্য এটাই যে দাওয়াত ইসলামের সাথে আমরা যাতে সম্পৃক্ত হয়ে দাওয়াত ইসলামের মাদানী কাজ করার সাথে সাথে আমরা যাতে নিজেকে নেককার বানাই, নিজের আত্মীয় স্বজনদেরকে নেককার বানাই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেক বৃহস্পতিবার ইশারার নামাজের পর হাটহাজারি অদুদিয়া জামে মসজিদে, বাস স্ট্যান্ড জামে মসজিদে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়। দাওয়াত ইসলামের উদ্যোগে প্রত্যেক বৃহস্পতিবার বাস স্ট্যান্ড জামে মসজিদে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়। তো আপনারা সেখানে যাবেন, আপনাদের আত্মীয় স্বজনদেরকে সেখানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ রহমান। আপনারা নিজেকে নেককার বানানোর জন্য আরো সহজ পন্থা আপনাদের মিলে যাবে। তো আপনাদের কাছে আরজ করব যে দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান, এই সুন্দর পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেককার হতে আপনারা নিজেকে সহজ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এখন আল্লাহ তাআলা জিকির করব, মহব্বত নিয়ে একসাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিকির করব। তো ইনশাআল্লাহ এর আগে আমরা বারবার ঘোষণা পাঠ করি,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
মধ্যে সামিল হয়ে যাই, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা যা কিছু এতক্ষণ শ্রবণ করলাম আল্লাহ তাবারক ও তাআলা এগুলো ইবাদতের মধ্যে গণ্য করে নিক, এবং এই সকল কিছুর ইলতেজা আমরা ইনশাআল্লাহ আজ্জাজাল আল্লাহ তাআলা দরবারে পেশ করব, যাতে আল্লাহ তাবারক ও তাআলা আমরা এতক্ষণ যা বসেছি এর সওয়াব যাতে আমাদেরকে দান করেন, এবং যা আমরা অতীতের গুনাহ করেছি এ থেকে যাতে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমরা মুক্তি পেয়ে যাই, এর উদ্দেশ্যে আমরা দোয়া করব। আসুন আমরা দোয়ার মধ্যে সামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, দাওয়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইজতিমায়ে জিকির ও নাতের মধ্যে আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সকলের আশা বসাকে এবং যা কিছু পেশ করা হয়েছে তা শ্রবণ করাকে এবং জিকির আসকারকে তোমার দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল এর সওয়াব আমাদের আমল নামায় দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল এই মেহফিলের মধ্যে এসেছি মালিক এই আশা নিয়ে অনেকে আমরা এসেছি যে মেহফিলের মধ্যে গেলে আমরা নিজেদের গুনাহকে মাফ করাতে পারবো, মেহফিলের মধ্যে গেলে ইয়া আল্লাহ আযজা ওয়া জাল তোমার দরবারে আরজি জানাতে পারবো। মালিক আমরা অনেক বড় গুনাহগার, অনেক বড় খাতা আল্লাহ, অনেক বড় বড় গুনাহগারদের সরদার মালিক ও মহলা আযজা ওয়া জাল। ইয়া আল্লাহ গুনাহ তো করে ফেলেছি সত্য, কিন্তু এটাও বিশ্বাস করি যে তোমার রহমত আমাদের গুনাহ থেকে ছোট নয়, আমাদের গুনাহ থেকেও তোমার রহমত অনেক বেশি। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল তোমার রহমত দ্বারা আমাদের গুনাহকে তুমি মিটিয়ে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল গুনাহ করে ফেলেছি সত্য, কেউ দেখেনি এটা ভেবে গুনাহ করেছি, কিন্তু তুমি তো দেখে ফেলেছ। মালিক দরজা বন্ধ করে গুনাহ করেছি, কেউ দেখেনি ভেবেছি, কিন্তু তুমি তো দেখে ফেলেছ। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ অন্ধকারের মধ্যে গুনাহ করেছি, ভেবেছি কেউ দেখেনি, কিন্তু তুমি তো দেখে ফেলেছ। মালিক ও মওলা মুসলমানকে কষ্ট দেওয়া, গীবত করা, চুগলখুরি করা, মিথ্যা বলা, মুসলমানের হক নষ্ট করা, মা বাবাকে কষ্ট দেওয়া, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল না জানি কত বড় বড় গুনাহ আমরা করে ফেলেছি। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আজ এই মেহফিলের মধ্যে এসে মালিক তোমার দরবারে হাত তুলে মালিক তওবা করছি, আর এই সকল গুনাহ করব না, আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল গুনাহ করে ফেলেছি সত্য, কিন্তু তোমার বান্দা রয়েছি। মালিক দুনিয়ার সিস্টেম হচ্ছে গুনাহ করলে শাস্তি পেতে হয়, কিন্তু মালিক এখন আমরা তোমার নাফরবানি করি, তুমি দয়া আর দয়া করো। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যখন এতই দয়ার মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছো, আর একটু দয়া করে আমাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল গুনাহ নিয়ে যদি মরি মালিক আখিরাত বরবাদ হয়ে যাবে, গুনাহ নিয়ে যদি মরি মালিক আকা আলাইহিস সালাতু সালামকে কি মুখ দেখাবো। ইয়া আল্লাহ গুনাহ নিয়ে যদি মরি, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের কোনো আল্লাহ কোনো বেড়া পার হওয়ার আশঙ্কা থাকবে না। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল তোমার দয়া দিয়ে আমাদের গুনাহকে মিটিয়ে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল যা গুনাহ করে ফেলেছি না জেনে না বুঝে আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি, মালিক দয়া করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের ভাই বোনকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের হকদারকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি না জানি কে কত আরজি নিয়ে এসেছে, কে কত পেরেশানি নিয়ে এসেছে, কে কত মুসিবতের শিকার রয়েছে আল্লাহ আমরা জানি না। তুমি তো মালিক, তুমি তো কাদির আল্লাহ, তুমি তো সবকিছু জানো, তুমি তো সবকিছুর উপর কাদির রয়েছ। ইয়া আল্লাহ সকলের সকল ধরনের টেনশনকে দূর করে দাও, ইয়া আল্লাহ সকলের সকল ধরনের মুসিবতকে দূর করে দাও, ইয়া আল্লাহ সকলের সকল ধরনের পেরেশানিকে দূর করে দাও, ইয়া আল্লাহ না জানি কে কত বিমারির মধ্যে আল্লাহ লিপ্ত রয়েছে, না জানি কত ইসলামী ভাই ইসলামী বোনেরা হসপিটালের বেডের মধ্যে রয়েছে, ইয়া আল্লাহ অনেক অসুস্থতার মধ্যে মুসলমান জর্জরিত রয়েছে, আল্লাহ অনেক বুজুর্গ ইসলামী ভাই এখানে রয়েছে, অনেক কষ্ট করে নামাজ পড়তে হয় আল্লাহ, অনেক কষ্ট করে ওনাদেরকে সিজদা দিতে হয়, অনেক কষ্ট করে রুকুতে যেতে হয়, মালিক ওনাদের সমস্ত পেরেশানি আল্লাহ বিমারিকে তুমি দূর করে দাও, ইয়া আল্লাহ আমরা যাতে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুস্থতার সাথে নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দাও, হে আল্লাহ আজ্জা বাজাল আমাদের প্রিয় মুর্শিদের হায়াতে তৈয়বা দান করো, ইয়া আল্লাহ আমাদের আত্মারের হায়াতে তৈয়বা দান করো, ইয়া আল্লাহ আজ্জা বাজাল আমাদের ইমানের হিফাজত করে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল আমাদের যত নেক ও জায়েজ ফরিয়াদ রয়েছে পূরণ করে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে ইখলাস নিয়ে আল্লাহ মুখলিস সহকার মুখলিস হতে পারি সে তৌফিক দিয়ে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল বাস তোমার এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নেকির কাজ করতে পারি সে তৌফিক দিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ মদিনা শরীফের বা আদব হাজিরে নসিব করে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল যদি আমাদের জীবন মদিনায় তৈয়বা আল্লাহ না দেখে আল্লাহ আমাদের জীবন এই দুনিয়া থেকে চলে যেতে হয় আল্লাহ কি কি দাম থাকবে এই জীবনের, মালিক দুনিয়াতে এসেছি আল্লাহ দয়া করেছে অনেক বড়, মুসলমান হয়েছি তোমার অনেক বড় দয়া হয়েছে, আশিকে রসুল হতে পেরেছি তোমার অনেক বড় দয়া হয়েছে, ইয়া আল্লাহ তোমার নবীর উম্মত হতে পেরেছি এটাও তোমার অনেক বড় দয়া, আল্লাহ আর একটু দয়া করে তোমার খানায়ে কাবার তাওয়াফ এবং মদিনা শরীফের বা আদব হাজিরিও আমাদেরকে নসিব করে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল আমাদেরকে শয়নে স্বপনে একবার হলো আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিদার নসিব করে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল আমাদের যত নেক ও জায়েজ ইচ্ছা রয়েছে সব পূরণ করে দাও, ইয়া আল্লাহ আজ্জা বাজাল ইমানের সাথে ক্ষমার সাথে মদিনা শরীফের অলিতে গলিতে মত নসিব করে দিও, কেহতে রেহতে হে দোয়া কে ওয়াসিতে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বে কসু মজবুর কি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবী উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ জব দমে হো ওয়াপিসি হাম সব হো মদিনে মে সামনে হো নূরানি রাসূল ও লব পর হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম
খায়রুল ওয়ারা পাঠ করি সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله رحمت يا ارحم الراحمين
چوکھر تارا رام محمد ہدایت رائے